بسم الله الرحمن الرحيم. আল্লাহ তাআলা দুটো শর্ত লাগাইছেন, মুসলমান কি খাবে কি না খাবে, দুটো শর্ত। কুলু হালালান তৈয়বা, মুসলমান এমন বস্তু খাও যেটা হালাল এবং পবিত্র, দুটা শর্ত। এই হাঁস মুরগি গরু বাছুর ছাগল এগুলো জীবিত অবস্থায় হালাল বলা হবে, জীবিত অবস্থায় কি হালাল, তৈয়ব না, পবিত্র না, হালাল। জবাই করে যখন নাকি প্রবাহিত রক্ত বের করে দেওয়া হবে, প্রবাহিত রক্ত বের করে দেওয়া হবে, তখন হবে কি পবিত্র। খেয়াল করে, জিন্দা গরু হালাল পবিত্র না, পবিত্র হবে সহিভাবে চারটা রগ কাটতে হয়, শ্বাসনালী, শ্বাসনালীর পিছনে হল খাদ্যনালী, আর দুই পাশে দুটো আছে, একে বলে অদাজাইন। এই চারটা রগ কাটতে হবে, শ্বাসনালী খাদ্যনালী দুই সাইডে দুটা, তখন হবে পবিত্র। এটি বয়ানে বলতেছিলাম, শত শত মুরগি জবাই করে ওরা একটু পোজ দিয়ে ছুরি চালায় ছেড়ে দেয়, ওই রগগুলো কাটে না। কিন্তু মুরগি তো হালাল কিন্তু অপবিত্র। এই কোরআনের দুই শব্দ মনে রাখতে হবে, হালাল আন তৈয়বা, হালাল হইতে হবে পবিত্র হইতে হবে। সওয়াল জবাবের শেষে যারা ওই ই কোড নিতে চান তারা মোবাইলে নিতে পারবেন, কাগজ আমি আনছিলাম। সবগুলো কিন্তু এক আজকান্ত ছিল, যে কেউ মোবাইলে নিতে চাইলে নিতে পারবে, পরে আমরা ওয়েবসাইটে দিয়ে দিব, এই কোডগুলো দেখবেন, এগুলো থাকলে এটা আর খাবেন না, যত মজাদার হোক এটা খাবেন না। কোন মহিলা যদি সুগন্ধি মেখে বের হয় আর সেই গন্ধ যদি কোন পরপুরুষে পায়, তাহলে কি ওই মহিলার যদি ফরজ গোসল না করে ইবাদত করে তাহলে ওই ইবাদত নাকি কবুল হবে না? এরকম মশলা নেই, সুগন্ধি মেখে বের হলে ফিরে এসে ফরজ গোসল করতে হবে এমন মশলা নেই, তবে ওই মহিলাকে ব্যভিচারিণী বলা হয়েছে। সুগন্ধিকে মেখে বের হয় এবং তার সুগন্ধের কারণে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে, সে ব্যভিচারিণী। যত বড় নামি দামি হোক, শিক্ষিত হোক, সে ব্যভিচারিণী লকব পাইল শরিয়াতের পক্ষ থেকে, নবীজির জবানে। এর থেকে খারাপ আর কি হইতে পারে? আমার ছেলেকে তার নানা 10,000 টাকা হাদিয়া দিয়েছে কুরবানির কথা বলে, কিন্তু এমন সময় দিয়েছে যা কোরবানির কাজে ব্যবহার করতে পারি নাই। ছেলের বয়স 8 বছর, তার এই টাকা কি কাজে লাগানো উচিত? 8 বছরের ছেলের তো কোরবানি নেই, ফরজ না, দিনে সব হবে, সে সব টাকা তার বাপ মার অ্যাকাউন্টে চলে যাবে। 8 বছর ছেলের পক্ষ যদি কোরবানি করেন সব হবে, সব ঠিক আছে, কিন্তু ওর তো অ্যাকাউন্ট খোলা হয়নি এখনো, বালেগ হওয়ার আগে কারোর অ্যাকাউন্ট খোলা হয় না, তখন ওই সবটা তার বাপ মার আমলনামায় চলে যাবে। এই বছর কোরবানি করতে পারেন না, আর 1 বছর করেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর প্রিয় বান্দা মুসলমান সারা দুনিয়ায় মায়ের খাচ্ছে কেন? আরে এইটাই তো বয়ান করলাম, মায়ের খাচ্ছে কেন? আমাদের সব খানা হলে হালাল। আমি বারবার আপনাদেরকে বলছি, ইসলামের মৌলিক কাজ 5টা। মৌলিক কাজ কয়টা? বিশ্বাস ঠিক করা, ইবাদত, নামাজ, রোজা, উযু, গোসল ঠিক করা। 3 নম্বরে কি? হালাল রিজিক। 4 নম্বরে বান্দার হক। 5 নম্বরে আত্মশুদ্ধি। এই 5টা হল ইসলামের মূল কাজ। 3 নম্বরটা তো নেই আমাদের কাছে। প্রশ্ন করছে মুসলমান মায়ের খাচ্ছে কেন? মুসলমানদেরকে সাহায্য করবে আল্লাহ, আল্লাহ তো তাদের দোয়া কবুল করতেছে না। সবাই ইহুদি নাসারা তৈরি খানা খাইতেছে, যত খাদ্য কোম্পানি খাদ্য উৎপাদন করে সব ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি, এইগুলো মুসলমান কোম্পানি নেই। টুকটাক থাকতে পারে, বড় বড় কোম্পানি হয় খ্রিস্টান, বেশিরভাগ ইহুদি, আর আমাদের দেশে কাদিয়ানি। এরা কি খাওয়াইতেছে? সব হারাম খাওয়াইতেছে। হারাম খাওয়ালে ইবাদত কবুল হয় না, দোয়াও কবুল হয় না। দোয়া যদি কবুল না হয়, আল্লাহ সাহায্য না পাওয়া যায়, তো মুসলমানরা মার খাবে না? হারাম খাইলে মার খাইতে হবে, হারাম বর্জন করতে হবে। হারাম বর্জন করার খাতিরে অনেক হালাল বাদ দিতে হয়, হারাম বর্জন করার খাতিরে অনেক হালাল বর্জন করতে হয়। মানে সন্দেহযুক্ত যে এই হালালটা হারাম মিশ্রিত আছে কিনা। চকলেট খাওয়া কোনো জরুরি? জরুরি খাইলাম না, এরম জন্য জরুরি না, দরকার নেই। তো মুসলমান মার খাওয়ার কারণ নেই, খানা হারাম, আকিদা বিশ্বাস ঠিক নেই, আকিদা বিশ্বাস গলত। আজকে সাইনবোর্ড লেখা দেখলাম একখানে, রসুলের জন্মদিন ঈদ পালন করা ফরজ। আসার সময় একটা সাইনবোর্ড দেখলাম, রসুলের জন্মদিন ঈদ পালন করা ফরজ। তো ফরজ যখন লিখছে, তাহলে ওর পরে কোন আয়াত লিখতে হতো? সুরা নিসা 33 নম্বর আয়াত। ফরজ যখন করছিস তাহলে কোরআনে থাকবে এটা। এই ভণ্ডদের কারবার দেখেন, এই লোক বিশ্বাস, অথচ তাদের জামা, তাদের লুঙ্গি, তাদের পাগড়ি, পাগড়ির উপর দিয়ে রুমাল, এলো দেখলে মনে হবে যে এরা এক সত্যিকার মুসলমান, আমরা কিছুই হইতে পারি নাই, অথচ একদম বেইমান। ইমানও ঠিক নেই। এই বেইমান গুলো এরকম পাগড়ি লাগাইছে, এরকম কাপড় চাপড় পরছে যে ওদের সামনে আমরা কিছুই না। এটা হাদিস দ্বারা সাবেত, হাদিস দ্বারা সাবেত। নবীজি বলেন এই ভ্রান্ত আকিদার লোকজনেরা তাদের নামাজ যখন তোমরা দেখবা তো তোমার নামাজ কিছুই মনে হবে না। তো হাক্কিরুনা সালাতাকুম বিসালাতিহিম, তাদের লেবাস যখন দেখবা তোমার লেবাস কিছুই মনে হবে না। তাদের রোজা যখন দেখবা তো তোমার রোজা কিছুই মনে হবে না। এইরকম তারা বাহ্যিকভাবে, অথচ বেঈমান, এত সুন্নতি লেবাস সবকিছু, অথচ বেঈমান। এই হল 73 ফেরকা। কোন বিধবা মহিলার 12-13 লক্ষ টাকার জমি আছে কিন্তু ওই জমির ফসল তার বছর চলে না, তার ছেলে মেয়ে সচ্ছল, তারা ওই মহিলার ভরণ পোষণ করতেছে এবং করবে, এমন অবস্থায় ওই জমি বিক্রি করে উক্ত মহিলার উপরে হজ পালন করা ফরজ হবে কিনা? ফরজ হবে, যেহেতু ভরণ পোষণের দায়িত্ব ছেড়ে ফেলে নিয়ে নিছে, তাহলে 12-13 লক্ষ টাকা সে কি করবে? কবর কবর নেবে? 12-13 লক্ষ টাকা তো 3 লক্ষ টাকা দিয়ে তো হজ হয়ে যায়, 3 লক্ষ টাকা দিয়ে কি হয়ে যায়? আরো 10 লক্ষ টাকা থাকলো, তাহলে তো হজ করতে হবে। নবীগণ নিষ্পাপ এই বিশ্বাস থাকা জরুরি, কিন্তু হযরত আদম আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের এক কিপ্তির নিহত হওয়ার ঘটনা, প্রকৃত হাকিকাত বুঝতে না পেরে অনেকে ঈমান নষ্ট করে, তাই এই বিষয়গুলোর প্রকৃত ব্যাখ্যা বুঝিয়ে বললে অনেকের ঈমান হেফাজতে সহায়ক হবে। ইসলামে তো বলা হয়েছে মিনুনা বিল গায়ব, অন্ধের মতো বিশ্বাস করতে হবে। কোরআন হাদিস বলে দিয়েছে নবীরা নিষ্পাপ। এখন আদম আলাইহিস সালাম গন্ধম খাইল, এতে আমাদের কুধারণা করার কিছু নেই। আল্লাহ কোরআনে সাক্ষী দিছে অলাম নাজিদ লাহু আজমা, 16 পারা। আদম যে খাইল নিষিদ্ধ ফল, এই ফল খাওয়ার মধ্যে আমি তার মধ্যে কোন ইচ্ছা পাই নাই, ইচ্ছা করে পাই খাইছে ইচ্ছা পাই নাই। অলাম নাজিদ লাহু আজমা, লাম নাজিদ মানে আল্লাহ কথা যে আমি পাই নাই, আজমুন মানে ইচ্ছাকে দিত, ইচ্ছাকৃত খাওয়াটা পাই নাই আমি। ও তো শয়তানের ধোকা দিছিল, আল্লাহর নামে কসম খায়, আল্লাহর নামে কসম খাই বলতে দি, তোমাকে যে নিষেধ করা হয়েছিল তখন তুমি এটা সহ্য করতে পারতে না, তোমার বয়স অল্প ছিল তখন, এখন মাশাআল্লাহ তোমার বয়স বেশি হয়েছে, এখন এটা খাইলে কোনো সমস্যা হবে না এবং তুই জান্নাতে স্থায়ীভাবে থাকতে পারবা, স্থায়ীভাবে থাকতে পারবা। তো কসম খাই যখন কইছে, আদম আলাইহিস সালামের কোনো ধারণাই ছিল না যে আল্লাহর নামের কসম খায়ে কেউ মিথ্যা কথা বলতে পারে, এটা আদম আলাইহিস সালামের ধারণা ছিল না। ওনাদের বোঝানো হয়েছে ওই প্রথম সময় নিষেধ ছিল, ওই নিষেধটা এখন আর নেই, এখন তুমি খাইলে খাই দিব, খাইলে তোমার লাভ আছে, খাইছে। কিন্তু হারাম রিজিকের তাসির দেখেন, হারাম রিজিকের তাসির, এই ফল খাওয়ার সাথে সাথে ওনার শরীরে যে জান্নাতি লিবাস ছিল সব পড়ে গেল, জান্নাতি লিবাস সব পড়ে গেল, উনি উলঙ্গ হয়ে গেলেন। পরে জান্নাতের গাছের যে পাতা, এই পাতা দিয়ে উনি সতর ডাকতেছিলেন, কোরআন আয়াত ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তানের দোকা খাইলেন, ফা আকালা মিনহা, ওখান থেকে খাইলেন, ফা বাদাত লাহুমা সাওআতুহুমা, ওনাদের লজ্জা স্থান প্রকাশ পেয়ে গেল। কোরআন আয়াত, বাদাত লাহুমা সাওআতুহুমা, সাওআত মানে লজ্জা স্থান প্রকাশ পেয়ে গেল। অখসিফা ইয়াকসিফা নেমি ওয়ারা ফিল জান্না, তখন তারা জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান আবৃত করতে চেষ্টা করলেন। খসিফা ইয়াকসিফা নেমি ওয়ারা ফিল জান্না, ওয়ারাক মানে পাতা, ওয়ারাক ফিল জান্না, ওদিক দিয়ে আওয়াজ এসে গেল। অনাদা হুমা রব্বু হুমা আলাম আনহাকুমাং তিলকুমা সাজারা, আদম তোমাকে এই গাছের ফল খেতে মানা করি নাই, ও আকুল্লাকুমা, এবং তোমাদের দুজনকে আমি বলি নাই, ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, একথা বলি নাই তোমাদেরকে। কেন তার দোকায় পড়লাম? বলে ধোকায় পড়ে গেছিলেন, ধোকায় পড়ে যেটা করে তা কি ইচ্ছাকৃত হয় নাকি অনিচ্ছাকৃত হয়? কাজে এটাকে গুনাহ কাবীরা বলা যায় না। ইচ্ছাকৃত দিনে নিষিদ্ধ ফল খাইতেন তাহলে গুনাহ কাবীরা হইত, তো অনিচ্ছায় না বুঝে শয়তানের ব্যাখ্যা মানছে, এই যে শুকর, এটা কিন্তু খ্রিস্টানদের ধর্মে হারাম, কিন্তু তাদের আলেমরা এমন ব্যাখ্যা দিছে যে এটাকে হালাল প্রমাণ করছে, এখন শুকর ছাড়া তারা কিছুই বোঝে না। তাদের কিতাবে হারাম, কিন্তু গলত ব্যাখ্যা দিয়ে কি বানাইছে, হারাম বানাইছে, আলেমরা গোমরা করছে। ঠিক এখানে এরকম ইবলিস গোমরা করছে, ওনাকে বুঝতে দেয়নি। আর মুসা আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির আগে দুজনে গোলমাল করতেছিল, যে জালেম ওরে উনি শায়েস্তা করার জন্য একটা তাৎপর্য দিল, জালেমকে তো শায়েস্তা করতে হবে, আর সবার পরে জুলুম করবে, কিন্তু ওই থাপ্পড়ে ওই বেটা গেছে কাপড়ে। তুমি সাথে সাথে আল্লাহ কাছে বাপ চাইছে, আমি তো এটা কতল করতে চাইনি, আমি এটা থাপ্পড় দিছিলাম, থাপ্পড়ে মরে গেল। আল্লাহ আয়াত নাজিল করলেন, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। তো মাফ করে দেওয়ার পর কি গুনাহ থাকে? আল্লাহ যখন কাউকে মাফ করে দেয় তা ওটা নবুয়তের আগের ঘটনা, কিন্তু নবুয়তের পরে না। জালেমকে শায়েস্তা করতে যায় তাপড় দিছে, জালেম মরে গেছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিছেন। তো মাফ করার পরে এবং নবুয়তের আগের ঘটনা, এরপরে নবীগণ নিষ্পাপ এটা বিশ্বাস করতে আপনার আমার কি সমস্যা? বললেন কি কতল করার নিয়েতে কতল করছে, আপনি কোর্টে দেন। হ্যাঁ দেয় বলেন অমুকে থাপ্পড় দিছিল, দিলে মরে গেছে, তাহলে আপনার কি ফাঁসির অর্ডার হবে? আপনার আইন জানেন, ফাঁসির অর্ডার হবে না, তাহলে এখানে অ্যাটাম্প টু মার্ডার পাওয়া যায় নাই, থাপ্পড় দিয়ে কেউ কাউকে মার্ডার করে না, মার্ডারের প্রস্তুতি থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, অস্ত্র দিয়ে আঘাত করতে হবে, তখন ফাঁসি বলা হবে। তা আপনি মানুষের বিচার দেখেন, মানুষের বিচার দেখেন, সেখানে থাপ্পড় দিছে, কিল দিছে, মরে গেছে, তার ফাঁসি হবে না, অন্য শাস্তি হবে। তাহলে মুসা আলাইহিস সালামের কতলের কোন গুনাহ হবে না, উনি কতল করার নিয়ত করেন নাই, কিন্তু কোনো কারণে মরে গেছে, কোন কারণে আল্লাহ মাফ করে দিচ্ছেন। এগুলো কিছু ঘটনা আল্লাহ রাখছেন আমাদের পরীক্ষা করার জন্য। কেউ সাজা দিলে যদি বিশ্বাস করে উনি তওবা করছেন আল্লাহ মাফ করে দিচ্ছেন, শেষ। তো সে কামিয়াব। আর যে যুক্তিবাদী সে যুক্তি তালাশ করবে, এই করবে সেই করবে, কেন থাপ্পড় দিলেন? তা আপনি ধরো বাচ্চারও থাপ্পড় দিলেন, দেন বাপ্পা বাচ্চাকে উল্টাপাল্টা করলে, বেশি বিরক্ত করলে থাপ্পড় দেয় না? পত্রিকায় এমন ঘটনা আসছে, বাচ্চাকে থাপ্পড় দিছে, বাচ্চা মরে গেছে, এই ঘটনা পত্রিকা আছে। তাহলে বাপ্পা কি হত্যাকারী? হত্যা করার জন্য থাপ্পড় দিছে, কিন্তু মরে গেছে। তবে এতে আমাদের ইমান নষ্ট করার কোন অর্থ অর্থ নেই। এনারা বাস্তবে কোন অন্যায়কারী না। ইমামতি ছেড়ে দিয়েছে যেসব কারণে, মক্তবের মেয়েদের প্রতি আকর্ষণ, এখন যেসব মেয়েদের প্রতি আকর্ষণ হয়, বালে ঘর একটু দুই তিন বছর আগের থেকে ওরকম মেয়েদেরকে ছেলেরা পড়াবেন না। পাঁচ সাত বছরের মেয়ের প্রতি সাধারণত আকর্ষণ হয় না, বালে ঘর কাছাকাছি হইলে তখন আকর্ষণটা সৃষ্টি হয়। ওলামায়ে কেরামের সামনে নামাজ পড়াইলে ভয় হয়। কেন ভয় হয়? কোনো ভুল করলে তারা ধরাই দিবে। মাঝে মাঝে আজান দিলে ভয় লাগে। যদি এই সমস্যা সমাধান হয় এবং আমি ব্যবসা করে সফল হতে পারিনি, বরং নেক আমল অনেক কমে গেছে ও পড়ালেখা করতে পারি নাই, তা আমার করণীয় কি? করণীয় হল কোন হক্কানি আলেমকে শায়েখ বানানো। শায়েখ মানে কি? মিথ্যা মামলা হয়ে গেলে আপনি অ্যাডভোকেট ধরেন না, ওটা ওই লাইনে শায়েখ। স্বাস্থ্য খারাপ হলে ডাক্তার ধরেন না, চিকিৎসার লাইনে ডাক্তার আপনার কি? শায়েখ। এখানে সমস্যা বলা হল, দেখলো অন্তরের সমস্যা, অন্তরের রোগ, এই লাইনে শায়েখকেই মূলত শায়েখ বলা হয়। এই লাইনে শায়েখকে কি বলা হয়? একজনকে শায়েখ বানান। শায়েখরে সংক্ষেপ করে বলে শেখ। কিসের শেখ এগুলো? অমুক শেখ, তমুক শেখ। যাই হোক, অন্তরের চিকিৎসার লাইনে কাউকে শায়েক বানান এবং এসব সমস্যার সমাধান তার থেকে নেন। এটা এই আম চিকিৎসা দিয়ে আপনার চিকিৎসা হবে না। ডাক্তাররা অনেক সময় লিকসার দেয় স্বাস্থ্যের উপরে, হ্যাঁ এই হলে এই করবেন, এই হলে এই করবেন, দাস্ত হলে অরসিলাইন খাওয়াবেন, অমুক সমুক অনেক কথা বলে, কিন্তু এইটা দিয়ে চিকিৎসা হয় না। আপনি যখন কোন রোগে পড়বেন তো পার্টিকুলার ওর জন্য কোন ডাক্তার কাছে চিকিৎসা নিতে হবে। ওই যে আম নসিহত করছে ডাক্তার সাহেব, ওই আম নসিহত দিয়ে যদি আপনি চিকিৎসা করতে চান তো হিতের বিপরীত হবে, হিতের বিপরীত হবে। একটা ওষুধ প্রয়োগ করতে গেলে অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়। একই ডায়াবেটিসের ওষুধ একজনের ঠিক আর একজনের জন্য ঠিক না, ডাক্তার বুঝবে। আপনি এতটুকু জানেন যে না ডায়াবেটিসের ওষুধ জানে খাইতে আরাম করবে তো ক্ষতি হবে, কেউ ওটা খায় মোটা হয়ে যাবে, কেউ ওটা খায় চিকন হয়ে যাবে। এটা কোনটা আপনার জন্য ঠিক ডাক্তার ফয়সালা করবে। এই জন্য সব কথায় আম নসিহত দিয়ে ফায়দা হয় না, ওটা কাউকে সহায়ক বানায় তার থেকে ফয়সালা দিতে হবে, তার থেকে ফয়সালা দিতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।